কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা সূরা দুখানের 19-27 পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই এই সূরার 19-21 পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَأَلَّا تَعْلُوا عَلَى اللَّهِ إِنِّي آتِيكُمْ بِسُلْطَانٍ مُّبِينٍ وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَن تَرْجُمُونَ وَإِن لَّمْ تُؤْمِنُوا لِي فَاعْتَزِلُونَ
আর তোমরা আল্লাহর বিরুদ্ধে অদ্ভুত প্রকাশ করো না, নিশ্চয় আমি তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি। তোমরা যাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা করতে না পারো, সেজন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের নিকট আশ্রয় প্রার্থনা করছি। আর তোমরা যদি আমার উপর বিশ্বাস স্থাপন না করো, তবে আমাকে ছেড়ে চলে যাও এবং আমাকে আমার মতো থাকতে দাও।
গত আসরে আমরা বলেছিলাম আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে এই দায়িত্ব দিয়েছিলেন যে তিনি যেন ফেরাউনের দরবারে গিয়ে তাকে বনে ইসরায়েল জাতিকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দেওয়ার আহ্বান জানান। এর পরের ঘটনা বর্ণনা করতে গিয়ে আজকের এই আয়াতগুলোতে বলা হচ্ছে, হে ফেরাউন সম্প্রদায়, আমি নবুয়াতে সুস্পষ্ট নিদর্শন নিয়ে তোমাদের কাছে এসেছি এবং তোমাদের সামনে প্রয়োজনীয় মুজিজাও পেশ করেছি, কাজেই এখন তোমরা আল্লাহর আদেশ মেনে নাও। তাঁর আদেশের সামনে ঔদ্ধত্য প্রদর্শন বা তাঁর নির্দেশ অমান্য করো না। হে ফেরাউন সম্প্রদায়, তোমরা একথা ভেবো না যে তোমরা যদি আমাকে হত্যা করার হুমকি দাও তাহলে আমি যে পথ বেছে নিয়েছি তা থেকে ফিরে যাব। আমি আল্লাহর প্রেরিত পুরুষ, কাজেই আমি তোমাদের ষড়যন্ত্রের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি চাইলে আমাকে সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন, আর যদি তোমরা তার পরও ইমান না আনো তাহলে আমাকে আমার মতো থাকতে দাও।
এই তিন আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, নবী রাসূলগণ মানুষকে সত্যের দাওয়াত দেওয়ার সময় এমন সব নিদর্শন নিয়ে আসতেন যা সবার বোধগম্য ছিল। এরপরও যারা সত্যের আহ্বান প্রত্যাখ্যান করত তারা ছিল উদ্ধত ও অহংকারী। বিষয়টি এমন ছিল না যে নবীগণকে চিনতে না পারার কারণে তারা ঈমান আনেননি। দুই, সত্যের দাওয়াত দিতে গিয়ে শত্রুদের চাপ প্রয়োগ হুমকি কিংবা নির্যাতন যেন আমাদেরকে সংকল্প থেকে দূরে রাখতে বা দাওয়াতের পথ থেকে বিরত রাখতে না পারে। তিন, দিনই দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কখনো আত্মম্ভরী লোকদের কাছ থেকে দূরে সরে যাওয়া প্রয়োজন, যাতে অন্য মানুষের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দেওয়ার পথ খোলা থাকে।
এবারে এই সুরার 22-24 পর্যন্ত আয়াতের দিকে দৃষ্টি দেব। দেখা যাক এই তিন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন।
فأسر بعبادي ليلا إنكم متبعون واترك البحر رهوا إنهم جند مغرقون
ফেরাউন সম্প্রদায় মুসার কথা মেনে নেয়নি, অতঃপর সে তার রবকে ডেকে বলল, নিশ্চয়ই এরা এক অপরাধী সম্প্রদায়। অতঃপর আল্লাহ বলেন, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় বের হয়ে পড়ো, কারণ তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে। সমুদ্রকে শান্ত অবস্থায় পেছনে ফেলে এসো, ওরা এমন এক বাহিনী যা ডুবে মরবে।
হযরত মুসা আলাইহিসসালাম সব রকম প্রচেষ্টা চালিয়ে যখন ফেরাউন ও তার পারিষদ বর্গকে ইমানের পথে আনতে পারলেন না, তখন তিনি আল্লাহর কাছে এ অপরাধী সম্প্রদায়কে শাস্তি দেওয়ার আবেদন জানান। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে ফেরাউনের দাসত্বে বন্দী থাকা বনি ইসরায়েল জাতিকে প্রস্তুত করে রাতের অন্ধকারে মিশর থেকে ফিলিস্তিনে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরকম অবস্থায় ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গরা বনি ইসরায়েল জাতির পিছু নেবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বনি ইসরায়েল জাতিকে এই প্রতিশ্রুতি দিলেন যে তাদের জন্য প্রবল খরস্রোতা নীল নদ এমনভাবে শান্ত হয়ে যাবে যে তারা নদীর ভেতর তৈরি হওয়া রাস্তা দিয়ে ওপারে চলে যেতে পারবে। তবে তারা যেন ফেরাউন ও তার বাহিনীর ব্যাপারে উদ্বিগ্ন না হয়, কারণ ওই বাহিনী নীল নদে নির্বিঘ্নে প্রবেশ করতে পারবে ঠিকই, কিন্তু তারপর আল্লাহর আদেশে এই নদীতে তাদের সলিল সমাধি হবে।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: এক, মানুষ যখন অতিমাত্রায় গোনা ও পাপ কাজে নিমজ্জিত হয়ে যায়, তখন তার উপর নবী রাসূলগণের বক্তব্য কোনো প্রভাব ফেলে না এবং তারা সত্যের বাণী গ্রহণ করে না। দুই, দোয়ার সঙ্গে সঙ্গে মানুষকে চেষ্টাও চালাতে হবে। আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাফল্য চাইতে হবে, যাতে তিনি আমাদের কাজকে সহজ করে দেন। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم ذو الجلال والإكرام وأتوب إليه ذو الجلال والإكرام وأتوب إليه إبار سورة دخانير 25 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুদ ওয়া যুরুউইন ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফীহা ফাকিহিন।
ওরা পশ্চাতে রেখে গিয়েছিল কত বাগান ও ঝর্ণা, শ্যামল শস্যক্ষেত ও সুরম্য বাসস্থান ও প্রাসাদ, আর নানা বিলাস সামগ্রী যাতে তারা আনন্দ উপভোগ করত।
আগের আয়াতে ফেরাউন ও তার বাহিনীর নীল নদে ডুবে মারা যাওয়ার কথা জানানোর পর এই তিন আয়াতে বলা হচ্ছে যে ফেরাউন নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করত, সে ও তার বাহিনী বিপুল পরিমাণ পার্থিব সম্পদ ও ভোগের সামগ্রী রেখে হতভাগ্যের মতো মৃত্যুবরণ করেছিল। এসব সুরম্য প্রাসাদ, বাগবাগিচা ও রাষ্ট্রীয় সম্পত্তি সব বনি ইসরায়েল জাতির হস্তগত হয়। বিষয়কর ব্যাপার হচ্ছে, কয়েক ঘণ্টা আগেও যে মানুষগুলো ছিল ক্রীতদাস, তারা কয়েক ঘণ্টা পর রাষ্ট্রীয় ক্ষমতা, সিংহাসন, সবুজ ফসলের ক্ষেত ও ফলের বাগান সহ নানা রকম পার্থিব সম্পদের অধিকারী হয়ে যায়।
এসবই হচ্ছে আল্লাহ তাআলার মুজিজা বা অলৌকিক নিদর্শন। হযরত মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠি দিয়ে নীল নদের পানিতে আঘাত করার সঙ্গে সঙ্গে তার ভেতর দিয়ে চলাচলের বিশাল রাস্তা তৈরি হয়ে যায়। বনি ইসরায়েল জাতির লোকেরা ওই পথ অতিক্রম করার পর ফেরাউন ও তার বাহিনী যখন একই রাস্তা ধরে নদীর মাঝখানে চলে আসে, তখন নদীর পানি আবার প্রবাহমান হয় এবং সেই পানিতে সবাই ডুবে মারা যায়।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: এক, আল্লাহ তাআলার ইচ্ছার কাছে অন্য সব ইচ্ছার পরাজয় ঘটে। প্রবল পরাক্রমশালী ফেরাউনের সশস্ত্র ঘোর সওয়ার বাহিনী ভুখা নাঙা ও পায়ে হেঁটে চলা একদল মানুষকে পাকড়াও করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় উল্টো সশস্ত্র বাহিনী ধরাশাহী হয় ও ভবলীলা সাঙ্গ করে। দুই, পার্থিব সম্পদ ও ভোগবিলাসের সামগ্রী মানুষকে নিরাপত্তা বা মুক্তি দিতে পারে না, মানুষ যত বড় শক্তিশালী প্রাসাদেই বসবাস করুক না কেন, আল্লাহ পাকড়াও করতে চাইলে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তো শ্রোতাবন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
কথা হবে আবারও আগামী আসরে।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد